ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরু।
সব মিলিয়ে কমপক্ষে ১৮টি জেলার বিশাল এলাকা এবং লাখো লাখো মানুষের ঘরবাড়ি, ফসল সহ সবকিছুই এখন পানির নিচে।
মতিউর রহমান চৌধুরী।
একুশে আগস্ট গ্যারেন্ট হামলার সঙ্গে জিয়া পরিবার জড়িত, প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে বিএনপি ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে।
আর পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন রাষ্ট্রপতি, দেশের শিক্ষার মান নিয়ে খেদ প্রকাশ, জোর দিলেন নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার ওপর।
তবে গোড়াতেই রয়েছে যথারীতি রোজকার মতো বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে একজন আত্মঘাতী বোমাবাজ আজ বাগদাদে গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে জোর করে ধাক্কা লাগায় এবং এতে অন্তত দুজন নিহত এবং আরও অনেকে আহত হয়। এই আক্রমণের দায় অবশ্য কেউ স্বীকার করেনি। এই হামলার অল্প আগেই ইরাকের সংসদের স্পিকার বলেন যে সুন্নি মুসলমানদের মসজিদে শুক্রবারের আক্রমণের ব্যাপারে তদন্ত চলছে। ওই হামলায় বহু লোক নিহত হয় এবং ধর্মীয় গোষ্ঠীগত দাঙ্গা বৃদ্ধি পায়। বাগদাদে সংবাদদাতাদের সেলিম আল জাবৌরি বলেন যে তাঁর কথায় এই ঘৃণ্য অপরাধ ও হত্যাযজ্ঞের জন্য কারা দায়ী সেটা খুঁজে বের করার জন্য তদন্তকারী দলকে দুদিন সময় দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং সুন্নিদের ধর্মীয় নেতারা কট্টরপন্থী একটি শিয়া গোষ্ঠীর সদস্যদের ওই হামলার জন্য দায়ী করেছেন, তবে সরকারের কোনো কোনো সামরিক কমান্ডার বলছেন যে তারা এই হত্যাযজ্ঞের জন্য ইসলামিক স্টেট জঙ্গিদের দায়ী করে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যে ইসরায়েলি বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলে একটি বাড়ি বিধ্বস্ত হলে পরিবারের কমপক্ষে ৫ জন সদস্য প্রাণ হারান। ফরাসি বার্তা সংস্থা জানায় যে সেখানকার আলাক্সা হাসপাতালে চিকিৎসকরা বলেছেন যে আজ যে ৫ জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ২৮ বছর বয়সী একজন বাবা, তাঁর ২৬ বছর বয়সী স্ত্রী, ৪ এবং ৩ বছর বয়সী দুই ছেলে এবং ৪৫ বছর বয়সী এক খালা। জাতিসংঘ বলছে যে ৮ জুলাই সহিংসতা শুরু হবার পর থেকে ২০৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে প্রায় ৫ শিশু আছে। ইসরায়েলের ৬৪ জন সৈন্য এবং ৪ জন অসামরিক লোক নিহত হয়েছে, যার মধ্যে রয়েছে ৪ বছর বয়সী একটি বালকও। হামাস জঙ্গিরা শুক্রবার ১৮ জন ফিলিস্তিনিকে হত্যা করে, যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ইসরায়েলের সঙ্গে যোগসাজশ করছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একটি ঘটনায় জঙ্গিরা গাজার একটি প্রধান রাস্তার মোড়ে মসজিদের বাইরে ৭ জনকে দাঁড় করায়। বন্দুকধারীরা শত শত লোকের সামনে ওই সব সন্দেহভাজনকে গুলি করে। সে সময় তাদের মুখ থলে দিয়ে ঢাকা ছিল। বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জের নিম্নাঞ্চল এখন পানির নিচে। এখানে পানি আরও বাড়বে বলে জানাচ্ছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এই রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ দপ্তর বলছে দেশের প্রায় সব নদ নদীর পানি বাড়ছে। ৫১টি পয়েন্টের পানি আগের তুলনায় আরো বেড়েছে। ১৬টি স্থানে বিপদসীমার উপর দিয়ে বইছে। দেশের উত্তরাঞ্চলের এবং অন্যান্য স্থানের সব মিলিয়ে কমপক্ষে ১৮টি জেলার বিশাল এলাকা এবং লাখো লাখো মানুষের ঘরবাড়ি, ফসল সহ সবকিছুই এখন পানির নিচে। এ অবস্থায় রাজধানী ঢাকার আশেপাশের এলাকার নদীগুলোর ক্রমাগত বাড়ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকার পানি আগামী ৭২ ঘন্টায় আরো বাড়তে পারে। এই অঞ্চলের এলাকাগুলোর নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্তরা সীমাহীন দুর্দশা আর দুর্ভোগের মধ্যে রয়েছেন। এ পর্যন্ত ১.৫ টন চাল বরাদ্দ ছাড়া ত্রাণের কোনো কার্যক্রম চোখে পড়ছে না। বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত বন্যা পরিস্থিতিকে আরো নাজুক অবস্থায় ফেলেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে একুশে অগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জিয়া পরিবার জড়িত, প্রধানমন্ত্রীর এরকম মন্তব্যে বিএনপি ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিএনপি বলেছে মামলাটি যখন বিচারাধীন তখন প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিচারকে প্রভাবিত করবে। এর জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন প্রধানমন্ত্রীর মন্তব্যে বিচার কাজে প্রভাব পড়বে না। তিনি বলেন যে কোনো সরকারের আমলে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারের উপর পড়ে। বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিক মনে করেন মন্তব্যটি যেহেতু প্রধানমন্ত্রী করেছেন সেজন্য প্রভাব পড়তেই পারে। তিনি বলেন প্রধানমন্ত্রী যেটা জানেন সেটা তদন্তকারী কর্তৃপক্ষ কেন জানেন না?
তাহলে তদন্তে তার নাম কেন আসছে? ব্যাপার আছে যে তাহলে তদন্ত ঠিকমতো হয় নাই। প্রধানমন্ত্রী এমন জিনিস জানেন যেটা তদন্ত কর্মকর্তা জানেন না, এত তার মানে তদন্ত কর্মকর্তা ঠিকমতো কাজ করেন।
গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, ওই হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডে যেভাবে জিয়াউর রহমান জড়িত ছিলেন, ঠিক তেমনি ভাবে 21শে আগস্টের হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী, তার ছেলে তারেক রহমান, ওই সময় মন্ত্রিপরিষদের সদস্যরা সরাসরি জড়িত ছিলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বিবদমান কাশ্মীরের উত্তরাঞ্চলে ভারতীয় ও পাকিস্তানি সৈন্যদের মধ্যে গতরাতে লড়াই শুরু হলে অন্তত 4 জন কাশ্মীরি গ্রামবাসী নিহত এবং অনেকে আহত হয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন যে নিয়ন্ত্রণ রেখার ভারতীয় দিকে 2 জন এবং পাকিস্তানি দিকে 2 জন নিহত হয়। দুটি দেশই পরস্পরকে আগে সংঘাত শুরুর জন্য দায়ী করেছে এবং এই সংঘাত আজ শনিবার সকালেও চলছিল। ভারত পাকিস্তানের সঙ্গে আগামী সপ্তাহের বহুল প্রতীক্ষিত আলোচনা বাতিল করে দেওয়ায় এ সপ্তাহের গোড়ার দিকে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত বলছে যে নতুন দিল্লিতে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের বৈঠক হওয়ায় তারা এই আলোচনা বাতিল করেছে। বৈঠক বাতিল করার ব্যাপারে ভারতের সিদ্ধান্তকে পাকিস্তান আলোচনা ব্যাহত হওয়া বলে বর্ণনা করে বলেছে যে ভারত পাকিস্তান আলোচনার আগে কাশ্মীরি নেতাদের সঙ্গে বৈঠক করা অনেকদিন ধরেই চলে আসছে, যাতে করে কাশ্মীর নিয়ে 2 দেশের মধ্যে অর্থবহ আলোচনা হতে পারে। 2 দিনের জন্য পশ্চিমবঙ্গ সফর করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সফরকালে দেশের শিক্ষার মান নিয়ে খেদ প্রকাশ করলেন তিনি, নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলেন প্রণব মুখোপাধ্যায়। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দেশের শিক্ষার মান নিয়ে আবারও খেদ প্রকাশ করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 2 দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে রাষ্ট্রপতি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের প্রান্তে যে হারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই তুলনায় শিক্ষার গুণগত মান উন্নয়ন হয়নি। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণার পরিবেশ গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি এই জেলারই ডোমকলের গার্লস কলেজে নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করে বলেন, নারী শিক্ষার প্রসার ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। এর পাশাপাশি তিনি জোর দেন কারিগরি শিক্ষার উপর। কারিগরি শিক্ষার উন্নয়ন ও প্রসারে পশ্চিমবঙ্গ সরকার যে ভূমিকা নিয়েছে, রাষ্ট্রপতি তার ভূয়সী প্রশংসা করেন। এর মাধ্যমে অসংখ্য বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল রাশিয়ার সঙ্গে উত্তেজনার বিষয়টি নিয়ে কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন। এর ঠিক একদিন আগে মানবিক সাহায্যবাহী রুশ যানবাহন ইউক্রেনে প্রবেশ করেছিল। আজ কিয়েভে পৌঁছে মিস মার্কেল বলেন যে তাঁর এই সফর হচ্ছে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার জন্য কঠিন অথচ এক ক্রান্তির সময়। তিনি বলেন যে শান্তির পথটি খুঁজে বের করতেই হবে। মিস্টার পোরোশেঙ্কো মিস মার্কেলের সফর ও সমর্থনের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে রাশিয়ার ত্রাণবাহী যানবাহনের প্রায় 200টি ট্রাক ইউক্রেনের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সে দেশে প্রবেশ করে আবার রাশিয়ার অভিমুখে ফিরে যায়। কয়েকদিন ধরে প্রতীক্ষার পর ইউক্রেনে ওই যানবাহন প্রবেশকে কেন্দ্র করে ইউক্রেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও নেটোতে প্রতিবাদের ঝড় বয়ে যায়। গোলান হাইটস এবং লাইবেরিয়া থেকে ফিলিপিন্স জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কর্মরত তাদের 400 সৈন্যকে স্বদেশে ফিরিয়ে নিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের ক্রম অবনতিশীল নিরাপত্তা এবং আফ্রিকায় ইবোলা রোগ নিয়ে উদ্বেগের কারণে তারা এই পদক্ষেপ নিচ্ছে। জাতীয় প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা আজ শনিবার বলেছেন যে অক্টোবরে তাদের সফরের কার্যকাল শেষ হলে গোলানে মোতায়েন 332 জন ফিলিপিন সৈন্যকে স্বদেশে পাঠানো হবে। লাইবেরিয়ায় কর্মরত 115 জন সৈন্যকে যথাশীঘ্র সম্ভব দেশে ফিরিয়ে আনা হবে। ওই বিভাগের মুখপাত্র পিটার পল গালভেস বলেন যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ব্যাপারে ফিলিপিন্স প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট যুক্তরাষ্ট্রের যে সাংবাদিকের শিরশ্ছেদ করেছে, সেই জেমস ফোলির পরিবার বলছে যে তিনি হয়তো অন্যান্য পণবন্দীদের জীবন রক্ষার জন্য স্বেচ্ছায় নিজের প্রাণদানে রাজি হতে পারেন। ফোলির ভাই মাইকেল বলছেন যে তার মনে কোনো সন্দেহ নেই যে জেমস আত্মদান করেছেন। ফোলির পরিবার ওই সাংবাদিকের মুক্তির জন্য পণের অর্থ সংগ্রহের চেষ্টা করছিলেন, তবে তারা সন্ত্রাসীদের দাবি মতো $13 কোটি কাছাকাছি অর্থ সংগ্রহ করতে পারেননি। ইউরোপীয় দেশগুলো পণ্য হিসেবে $10 কোটি দিয়ে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্র পণ্যের অর্থ দেয় না। যুক্তরাষ্ট্র যে তাকে উদ্ধারের জন্য একটি ব্যর্থ অভিযান চালিয়েছিল, সে কথা ফোলি পরিবার আগে জানত না, কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা শোক প্রকাশের জন্য তাদের ফোন করায় তারা সে কথাও জানল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। ইরাকের সুন্নি সমর্থিত জঙ্গি দল ইসলামিক স্টেটের ভয়ে যখন হাজার হাজার ইরাকি পলায়ন পর, তখন উত্তর ইরাকে বিশাল আকারে ত্রাণ সহায়তা অভিযান শুরু করেছে জাতিসংঘ। ইতিমধ্যে সুন্নি চরমপন্থীদের সঙ্গে যুদ্ধ করে চলেছে কুর্দি এবং ইরাকি বাহিনী। কুর্দি কর্তৃপক্ষ জানিয়েছে, এখনই আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তা না করলে চরম মানবিক বিপর্যয় দেখা দেবে দেশটিতে। লন্ডন থেকে এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন হেনরি রিজওয়েল, বিবরণ শোনাচ্ছেন সেলিম হোসেন।
রোদে পোড়া ও জলশূন্য শরীর নিয়ে মরুভূমির কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে হাজার হাজার শরণার্থী ইরাকি কুর্দিস্তানের শরণার্থী শিবিরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ইয়াজিদিস এবং খ্রিস্টানদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশাপাশি ইসলামিক স্টেট জঙ্গিদের ভয়ে ইরাক ছাড়ছেন অসংখ্য শিয়া এবং সুন্নি ইরাকি। মাত্র কয়েক সপ্তাহে 12 লক্ষ ইরাকি ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। প্রায় 5 লক্ষ শরণার্থীর মৌলিক চাহিদা পূরণের জন্য বুধবার জাতিসংঘ ত্রাণ অভিযান শুরু করেছেন। ইরাকে জাতিসংঘের মানবিক বিভাগের সমন্বয়ক মার্জিও বাবিলা বললেন,
This is probably one of the largest supply-driven operation of the United Nations over the last 30 years.
তিনি বলছিলেন, এটি সম্ভবত গত 30 বছরে জাতিসংঘের অন্যতম বৃহৎ সরবরাহ ভিত্তিক অভিযান। শরণার্থীর পরিমাণ এবং তাদের প্রয়োজনের কারণেই তা করতে হয়েছে। অতি অল্প সময়ে, সম্ভবত 1 সপ্তাহেরও কম সময়ে, বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু এবং পরিবার শরণার্থী হয়েছেন। বিমানে করে সহায়তা আসছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। তুরস্ক থেকে স্থলপথে আসবে আরও ত্রাণ, জলপথে আসবে দুবাই এবং ইরান থেকে। গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়া থেকে পলায়নরত শরণার্থীদের জন্য সীমান্তে ট্রানজিট পয়েন্ট হিসেবে স্থাপিত হয়েছে বাজ্জেত কান্ডেলা শিবির। এখানে এখন 11,000 ইরাকি অবস্থান করছেন। জাতিসংঘের মাঠ কর্মকর্তা বাহজাদ আমিন বললেন, গত 2 সপ্তাহে শিবিরের আকার দ্বিগুণ করা হয়েছে। বলছিলেন, এইসব পরিবারের জন্য এটি অত্যন্ত জরুরি বিষয়। তাদের প্রয়োজন মৌলিক সুবিধা, পানি সরবরাহ, টয়লেট স্থাপন ইত্যাদি। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিশ অঞ্চলে তেল সংক্রান্ত এক বিবাদের কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাজেট কমানো হয়েছে। লন্ডনে কুর্দিস্তান আঞ্চলিক সরকার প্রতিনিধি বায়ান সামি আব্দুল রহমান বললেন, এই শরণার্থীদেরকে নিয়ে তারা এখন হিমশিম খাচ্ছেন।
These are people who've seen murder, rape, genocide. They're traumatized. They have nothing, literally nothing.
বলছিলেন, এই সব শরণার্থী হত্যা, ধর্ষণ, গণহত্যা প্রত্যক্ষ করেছেন। তারা মানসিকভাবে বিপর্যস্ত, ভীত, সন্ত্রস্ত। তারা নিঃস্ব, পরনের কাপড় ছাড়া তাদের কিছুই নেই। তাদের টয়লেট সুবিধা নেই, পরিষ্কার পানি নেই। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তাদের জন্য প্রয়োজন জরুরি মানবিক সহায়তা, অন্যথায় তারা রোগে আক্রান্ত হবে এবং এতে কুর্দিস্তানের অবস্থা আরও খারাপ হবে। ইতালির প্রধানমন্ত্রী ম্যাটেও রেনজি বুধবার ইরবিলের শিবির পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, ইরাকি নতুন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এই ক্রমবর্ধমান মানবিক সমস্যার সমাধানের পথ দেখাতে পারেন। মিস্টার রেনজি বললেন, তিনি আশা করেন মিস্টার হায়দার আলী আবাদি দ্রুত একটি মন্ত্রিসভা গঠনে সমর্থ হবেন, যে মন্ত্রিসভা শুধুমাত্র ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির প্রত্যাশায় নয়, সমগ্র ইরাকি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে, সক্ষম হবে সারা বিশ্বের প্রত্যাশা পূরণে।
মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশ্ব জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশির বাস শহরাঞ্চলে, অথচ অপরিকল্পিত, অস্বাস্থ্যকর শহর নগর পরিকল্পনার কারণে নগর জীবনে যে ক্ষতিকর প্রভাব পড়ছে তা নিয়েই রিপোর্ট প্রণয়ন করেছেন জো ডিকাপুয়া, পড়ছেন শতরূপা বড়ুয়া।
বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস করে শহরে। জাতিসংঘের হিসেব অনুযায়ী 2050 সাল নাগাদ এই হার বেড়ে দাঁড়াবে প্রায় 70%। এই অপরিকল্পিত নগরায়ন নাগরিকদের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং ওয়েলকাম ট্রাস্ট সাঙ্গার ইনস্টিটিউটের পাবলিক হেলথ এবং প্রাইমারি কেয়ার বিভাগে কাজ করেন ডক্টর মজিন্দার সান্ধু। তিনি বললেন,
We think in lots of low and middle-income countries around the world, and not specifically to countries in Africa, that one is going to see...
তিনি বলছিলেন, তাঁরা মনে করেন, শুধু আফ্রিকা নয়, বহু নিম্ন ও মধ্য-আয়ের দেশে ব্যাপক হারে ডায়াবেটিস এবং হৃদরোগ দেখা দেবে। এছাড়াও রয়েছে সংক্রামক ব্যাধির আশঙ্কা। ঢাকা শহরের জনসংখ্যা বহুদিন আগেই 1 কোটি ছাড়িয়ে গেছে এবং বাড়ছে। এই জনসংখ্যা ধারণ করার মতো প্রয়োজনীয় অবকাঠামো ঢাকা শহরের নেই। বহু মানুষ এই শহরে বাস করছে যারা আবাসন, পয় নিষ্কাশন, সুপেয় পানির মতো নাগরিক সুবিধার আওতার বাইরে। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং চিকিৎসক ডাক্তার আব্দুল নূর তুষার বললেন,
ঢাকা শহর কিংবা যে কোনো শহরে যদি সঠিক আবাসন ব্যবস্থা না থাকে, ঘিঞ্জি কিংবা খুব ঘন বসতি থাকে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিক মতো না থাকে, তাহলে নানা ধরনের অসুখ হতে পারে। সবচেয়ে বড় যেটি হতে পারে সেটি হচ্ছে ডায়রিয়া বা ডিসেন্ট্রি জাতীয় অসুখ, এছাড়াও পেটের নানা ধরনের অসুখ বিসুখ হতে পারে এবং জন্ডিস হতে পারে। ঢাকা শহরের পানি ব্যবস্থাপনা খুবই করুন এবং পয় ব্যবস্থাপনাও করুন। আবর্জনা ব্যবস্থাপনার কথা নাই বললাম, ঢাকা শহরের আবর্জনা ব্যবস্থাপনা একেবারেই আধুনিক না। বর্ষাকালে আরেকটি বিষয় যেটি হয় ঢাকা শহরে সেটা হচ্ছে নানা ধরনের খানা খন্দে এবং একই সঙ্গে যেহেতু সময়টা গরম থাকে প্রচুর এয়ার কুলারের ব্যবহার হয়, তার জমিয়ে রাখা পানিতে, ফ্রিজে জমে থাকা পানিতে মশা ডিম পাড়ে এবং এর ফলে এডিস মশার একটা প্রাদুর্ভাব হয়। এডিস মশা ডেঙ্গু জ্বরের একটি বড় কারণ।
তার সঙ্গে যোগ হয়েছে ট্রাফিক জ্যাম, নিয়মিত গ্যাস, পানি, বিদ্যুৎ না থাকা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, এই ধরনের সমস্যা।
এই সময়ে ঢাকা শহরের সবচেয়ে বড় যে সমস্যাটি আমরা মুখোমুখি হয়েছি সেটি হচ্ছে অতিরিক্ত ট্রাফিক জ্যাম। এর ফলে যেটি হয় এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, স্ট্রেস তৈরি হয়। স্ট্রেসের ফলে আমাদের উচ্চ রক্তচাপ কিন্তু বেড়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের অধিকতর উৎকণ্ঠা থাকে যেসব শহরে, সেসব শহরে মানুষ কিন্তু মানসিক অবসাদগ্রস্ত হয়ে যায়, কারণ সে বেড়ানোর সময় পাচ্ছে না, সে পরিবারের সঙ্গে বা প্রিয়জনদের সাথে কাটানোর সময় পাচ্ছে না, তার সময় কেটে যাচ্ছে রাস্তায় উৎকণ্ঠায়, কাজ কোনোটাই শেষ হচ্ছে না, পরের দিনের জন্য কাজ জমে থেকে যাচ্ছে। এর ফলে কিন্তু অন্যান্য কিছু রোগ প্রেসিপিটেট করে, যেমন যাদের হৃদরোগের সম্ভাবনা আছে তাদের এই হৃদরোগ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হার্ট অ্যাটাকের পরিমাণ বেড়ে যায়। যাদের ডায়াবেটিস আছে তারা ঠিক মতো খাওয়া দাওয়া যদি না করেন তাদের এই ডায়াবেটিস, রক্তে চিনির পরিমাণ সেটি বেড়ে যায় এবং এই ক্রনিক রোগগুলি অ্যাজমা, তারপরে ব্রঙ্কাইটিস, এই টাইপের যে রোগগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে যায়, কারণ তিনি কোনোভাবেই নিজের যত্ন নিতে পারছেন না, আছেন রাস্তায় ধুলো বালি, গাড়ির ধোঁয়া ঢুকছে, তিনি ঠিক মতো খাচ্ছেন না, ফলে তার এই কারণে নানা ধরনের অসুখ হচ্ছে। আবার যা খাচ্ছেন সেটা সঠিক পরিমাণে কিংবা বিশুদ্ধ খাচ্ছেন না, ফলে এই কারণেও তার অসুখ বেশি করছে। আমার কাছে মনে হয় যে স্বাস্থ্য ঝুঁকির সাথে এই ঢাকা শহরের যে রাস্তার অবস্থা সেটি কিন্তু এখন অনেকাংশে সম্পৃক্ত হয়ে গেছে। যদিও এই ব্যাপারে খুব একটা গবেষণা নাই, কিন্তু অন্যান্য দেশে এই গবেষণা আছে যে মানুষ যদি উৎকণ্ঠায় থাকে, অধিকতর চাপের মধ্যে থাকে, তাহলে তাদের কি কি অসুখ বেড়ে যেতে পারে।
আমরা আশা করছি ঢাকা শহরের অবস্থার পরিবর্তনের জন্য কর্তৃপক্ষ দ্রুতই সঠিক উদ্যোগ নেবেন। দেশের উন্নতির জন্য নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা খুবই জরুরি।
ইবোলার সংক্রমণ এখন একটি শীর্ষ আলোচিত খবর, তবে এই ভয়ঙ্কর সংক্রমণের খবর ছাপিয়েও আলোচিত হয়ে উঠছে বেশি করে যে বিষয়টি, সেটি একটি গান যা কিনা ইবোলা প্রতিরোধের প্রচারণায় ব্যবহৃত হচ্ছে। ভয়েস অফ আমেরিকার স্টিভ ব্যারাগোনার রিপোর্ট থেকে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
মে মাসের দিকে যখন ইবোলার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছিল তখনও পর্যন্ত পশ্চিম আফ্রিকার মানুষ তা খুব একটা গুরুত্ব সহকারে নেয়নি। তারা মনে করেছিল আর্থিক সাহায্য নেবার জন্য তা সরকারের একটি চাল। ঠিক সে সময় এই বিষয়টি লাইবেরিয়ার কয়েকজন সঙ্গীতশিল্পীকে ভাবিত করে তোলে। মানুষের দৃষ্টি আকর্ষণ এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তারা বানিয়ে ফেলেন একটি গান। গানটি বের হওয়ার সাথে সাথেই তা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। চটুল দ্রুত গতির ছন্দ এবং সুরের কারণে তা মানুষের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়। এই বিষয়ে গায়ক স্যামুয়েল শ্যাডো মর্গান বললেন,
Since everybody want to dance these days, they will first dance to the beat. And the next thing is they will learn the chorus. From the chorus, you start going through the verses.
তিনি বললেন, তারা ধীর লয়ের গান বেছে না নিয়ে দ্রুত ছন্দের এ গান গিয়েছেন যাতে করে তৎক্ষণাৎ মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। তারা চাইছিলেন এমন একটি ছন্দ হবে যাতে করে মানুষ নেচে ওঠে।
Let's go.
এই গায়কেরা চাইছিলেন যেহেতু আজকাল মানুষ গানের সাথে নাচতে পছন্দ করেন, তার এই গানটির সাথে প্রথমে নাচবেন, তারপর গানের কথার দিকে যাবে মানুষের মনোযোগ। এভাবে গানের ভেতরকার অন্তর্নিহিত বার্তা গেঁথে যাবে তাদের মাথায়। সাম্প্রতিক ইবোলা ভাইরাস সম্পর্কে পশ্চিম আফ্রিকার অঞ্চলগুলোতে বিভিন্ন কুসংস্কার ছড়িয়ে পড়েছিল, তাই স্বাস্থ্যকর্মীদের পক্ষে মানুষদের সাহায্য করা কঠিন হয়ে পড়েছিল। ইবোলা ভাইরাস সম্পর্কে বিভিন্ন গুজব, ভুল তথ্য দূর করতে এ গান সাহায্য করতে পারে বলে অভিমত এ গানের নির্মাতাদের, কারণ তারা এ গানের কথাটিতে জুড়ে দিয়েছেন ইবোলা প্রতিরোধের বিভিন্ন তথ্য। গানটিতে বলা হয়েছে, বানর পছন্দ করলেও বানরের মাংস খাবেন না, বেগুন পছন্দ করলেও তা খাবেন না, বাদুড়ের বেলায়ও তাই করুন, নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করুন, মাথা ব্যথা, বমি, ডায়রিয়া, চোখ লাল হয়ে আসলে শীঘ্রই হাসপাতালে যান। হ্যাঁ, এরকমই গুরুত্বপূর্ণ তথ্যে ভরা এ গানটি। গানের মাধ্যমে আনন্দ দিয়ে তথ্য প্রদান করার এই উদ্যোগ এটাই প্রথম নয়। আশির দশকের শেষের দিকে নাইজেরিয়ার দুজন সঙ্গীতশিল্পী পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রচারণায় একটি গান তৈরি করেন, যা শুধু জনপ্রিয়ই হয়নি, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে ত্বরান্বিতও করেছে। ইবোলা ইন টাউন নামের এ গানটিও ইবোলা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বেশ সাহায্য করেছে বলেই অভিমত বিশেষজ্ঞদের।
Voice of America, Washington.
শুনবেন এখন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার সোমালিয়ায় অব্যাহত শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নের অব্যাহত প্রয়াসে দেশটির নিরাপত্তা খাতে সংস্কার এবং উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসূচিতে সমর্থন অব্যাহত রাখবে। দুটি সরকারের কর্মকর্তারা সেই লক্ষ্যে 5 আগস্ট ওয়াশিংটনে মিলিত হয়েছিলেন। পুলিশ বাহিনীর উন্নয়নের লক্ষ্যে আনুমানিক $20 লক্ষ একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্র এবং সোমালীয় কেন্দ্রীয় সরকার অপরাধ তৎপরতা দমন এবং সঠিকভাবে মোকাবেলায় সোমালি কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে সম্মত হয়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের ব্যুরো অব ইন্টারন্যাশনাল নার্কোটিক্স অ্যান্ড ল এনফোর্সমেন্ট অ্যাফেয়ার্স সমর্থিত সোমালি নিরাপত্তা খাতে পূর্ববর্তী উদ্যোগের পর এই চুক্তি সম্পাদিত এবং কার্যকর করা হচ্ছে। এই চুক্তি স্বাক্ষরের মূল লক্ষ্য সোমালি জাতীয় পুলিশ বাহিনীর অপরাধ তদন্ত বিভাগকে সাহায্য করা, যাতে করে জটিল সব অপরাধ তদন্তে এবং আদালতে বিচার প্রদানে তাদের ক্ষমতা বৃদ্ধি করা যায়। 2 বছর আগে সোমালিয়ায় রাজনৈতিক হস্তান্তরণ প্রক্রিয়া সমাপ্ত হয়। নতুন জাতীয় সংসদ এবং স্পিকার নির্বাচিত করা হয়। জাতীয় পরিষদে নির্বাচক মণ্ডলী অস্থায়ী শাসন পরিচালনার জন্য নীতিমালা অনুমোদন করে নতুন প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন এবং একটি মন্ত্রিসভা গঠন করা হয়। সরকারি বিভিন্ন সংস্থার সেখানে উত্তরোত্তর উন্নয়ন ঘটছে। আন্তর্জাতিক সমাজের সহায়তায় সেখানে পুলিশ এবং আদালতের মতো শীর্ষ দফতরসমূহের উন্নয়নের ফলে দেশটি উন্নতমানের সেবা প্রদানে সক্ষম হবে। নতুন সেবামূলক উদ্যোগে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের প্রতি জোর গুরুত্ব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র সোমালি সরকারের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের জোরদারকরণ, স্থিতিশীলতা এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে তাদের সুফল সোমালি জনগণের কাছে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ।
এখন চিঠিপত্রে জবাবের অনুষ্ঠান উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন এম এ বারিক, পায়োনিয়র রেডিও অ্যান্ড টিভি ক্লাব, ভাটরা, শিয়ালি, শিবগঞ্জ, বগুড়া থেকে। লিখেছেন, দয়া করে আমার এই ক্লাবের ফেসবুক ফ্যান পেজে একটা লাইক করেন, আমি খুব খুশি হব, এখানে ক্লাবের কর্মকাণ্ড তুলে ধরা হবে। ভাই বারিক, আপনার ফেসবুক ফ্যান পেজে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি, ঠিকানায় সম্ভবত ভুল ছিল। আপনি যদি আমাদের VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসেন তাহলে আমরা কিন্তু খুব সহজেই আপনার ফ্যান পেজে যেতে পারি। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়ে পাঠিয়েছেন দিওয়ান রফিকুল ইসলাম রানা, ফ্রেন্ডস রেডিও ক্লাব, হাট নওগা, পাটালির মোড়, নওগা থেকে। জানিয়েছেন, পয়লা সেপ্টেম্বর আপনাদের ক্লাবের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী হতে যাচ্ছে এবং এ উপলক্ষে নানা রকমের অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। ক্রিকেট খেলা থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা, গান বাজনা, আরও থাকছে ডিএক্স প্রদর্শনী, বা চমৎকার আয়োজন। প্রতিষ্ঠা বার্ষিকী কেমন হলো জানাতে ভুলবেন না। আর প্রদর্শনীর জন্য যেসব জিনিসের কথা আপনি বলেছেন সে তো এত কম সময়ের মধ্যে পাঠানো সম্ভব নয়, তবে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। পরের চিঠিটি লিখেছেন হুমায়ুন রেজা, গ্রাম ও ডাক, কৃষ্ণনগর, যশোর থেকে। লিখেছেন, আমার মতো যারা এই জীবন সায়ন নিয়ে এসে রেডিওকে একমাত্র অবলম্বন করে বেঁচে আছেন তাদের প্রতি যেন সহানুভূতিশীল হন, বাংলা অনুষ্ঠানটি যেন বন্ধ না হয়ে যায়, তার জন্য একটু সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেন জানি না ইদানিং ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনতে শুনতে মনে একটা আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে, এই বুঝি ডয়চে ভেলের মতো ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানও বন্ধ হয়ে গেল। মনের ভেতরে যে অশনি সংকেত বারবার মনটাকে অস্থির করে তোলে তাকে থামাবো কি করে? তো আপনাদের কাছ থেকে কি একটু আশ্বস্ত হবার বাণী শোনানো সম্ভব? জানালে কৃতার্থ হব। ভাই হুমায়ুন রেজাক, আপাতত আমাদের এই অনুষ্ঠান বন্ধ হবার কোনো সম্ভাবনা নেই।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে পড়ছেন আনিস আহমেদ।
ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে একজন আত্মঘাতী বোমাবাজ আজ বাগদাদে গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে জোর করে ধাক্কা লাগায় এবং এতে অন্তত দুজন নিহত এবং আরও অনেকে আহত হয়। এই আক্রমণের দায় অবশ্য কেউ স্বীকার করেনি। এই হামলার অল্প আগেই ইরাকের সংসদের স্পিকার বলেন যে সুন্নি মুসলমানদের মসজিদে শুক্রবারের আক্রমণের ব্যাপারে তদন্ত চলছে। ওই হামলায় বহু লোক নিহত হয় এবং ধর্মীয় গোষ্ঠীগত দাঙ্গা বৃদ্ধি পায়। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যে ইসরায়েলি বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলে একটি বাড়ি বিধ্বস্ত হলে পরিবারের কমপক্ষে পাঁচজন সদস্য প্রাণ হারান। ফরাসি বার্তা সংস্থা জানায় যে সেখানকার আল আকসা হাসপাতালের চিকিৎসকরা বলছেন যে আজ যে পাঁচজন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন 28 বছর বয়সী একজন বাবা, তার 26 বছর বয়সী স্ত্রী, 4 এবং 3 বছর বয়সী 2 ছেলে এবং 45 বছর বয়সী 1 খালা। ভারতে সুপ্রিম কোর্টের রায়ে মুর্শিদাবাদের নতুন নবাবপদে অধিষ্ঠিত হলেন সৈয়দ আব্বাস আলী মির্জা। এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হয়েছিলেন মির্জাফর। তারপরে চতুর্থ নবাব সৈয়দ মনসুর আলী খান বাহাদুর এই বিরাট রাজত্বের প্রায় সবটাই ইংরেজদের হাতে তুলে দিয়ে কেবল মুর্শিদাবাদের নবাব হিসেবে পরিচিত হন। তার ত্রয়োদশ উত্তরপুরুষ হিসেবে গত 13ই আগস্ট সুপ্রিম কোর্টের আদেশে মুর্শিদাবাদের নতুন নবাব হিসেবে পরিচিত হচ্ছেন সৈয়দ মোহাম্মদ আব্বাস আলী মির্জা। টানা 44 বছর ধরে আইনি লড়াইয়ের শেষে সৈয়দ আব্বাস আলী মির্জার এই স্বীকৃতি। তবে মুর্শিদাবাদ ও কলকাতায় তাঁদের বিশাল যে ভূ সম্পত্তি 1980 সালে রাজ্য অধিগ্রহণ করেছিল তা নিজের মালিকানায় আনবার আইনি লড়াই এখনো তাঁর বাকি। এই সম্পত্তির মূল্য কয়েক হাজার কোটি টাকা। এতদিন মির্জা ছিলেন উর্দু শিক্ষক, রোজ সকালে আর 5টা বাঙালির মতোই থলি হাতে বাজারে যেতেন। খেতাব ফিরে পেলেও সম্পত্তি ফিরে না পাওয়া পর্যন্ত নবাবকে নেহাতি সাধারণ মানুষ হিসেবেই জীবনযাপন করতে হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল রাশিয়ার সঙ্গে উত্তেজনার বিষয়টি নিয়ে কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন। এ ঠিক একদিন আগেই মানবিক সাহায্যবাহী রুশ যানবাহন ইউক্রেনে প্রবেশ করেছিল। বিবদমান কাশ্মীরের উত্তরাঞ্চলে ভারতীয় পাকিস্তানি সৈন্যদের মধ্যে গতরাতে লড়াই শুরু হলে অন্তত 4 জন কাশ্মীরি গ্রামবাসী নিহত এবং অনেকে আহত হয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন যে নিয়ন্ত্রণ রেখার ভারতীয় দিকে 2 জন এবং পাকিস্তানি দিকে 2 জন নিহত হয়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন স্কিপ সিস্ক। স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন সেলিম হুসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.